ওয়াশিংটন। শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে চলছে এখন বিজয়ের মাস, সকলকে বিজয়ের অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত আর এখানে শনিবার বেলা ১১টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নির্বাচন কমিশনের ভোটে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিলেন।
রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকেই জহুরুল আলম।
বিগত এক দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ২২,৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
আর কলকাতা থেকে রিপোর্ট এসেছে পরমাশিস ঘোষ রায়ের।
এরাজ্যের ব্লক ও জেলা স্তরে বিক্ষোভ সমাবেশের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তবে এখানে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে আনিস আহমেদ বিশ্ব সংবাদ নিয়ে।
বিশ্ব সংবাদ। ফ্রান্সের পুলিশ আজ শনিবার শ্যাম্পেলিসিতে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। হলদে গেঞ্জি পরা এইসব বিক্ষোভকারী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ক উপমন্ত্রী লরাঁ নুনেস বলেন যে আনুমানিক ৮,০০০ বিক্ষোভকারী আজ রাস্তায় নেমে আসে এবং কয়েকশো লোককে আটক করা হয়েছে। চার সপ্তাহ ধরে চলে আসা এই সহিংস বিক্ষোভের কারণে আইফেল টাওয়ার এবং পর্যটকপ্রিয় অন্যান্য জায়গায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর হাজার হাজার লোক মোতায়েন করা হয়েছে। প্যারিসের অনেক দোকানপাট ভাঙা কিংবা লুট হতে পারে এই আশঙ্কায় দোকানপাটগুলো বোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ শহরের বড় বড় রাস্তায় ঘিরে রাখে। গত সপ্তাহে ৬৫,০০০ তুলনায় এ সপ্তাহে গোটা দেশে প্রায় ৯০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে বর্ধিত করের বিরুদ্ধে বিক্ষোভ এক পর্যায়ে দাঙ্গার রূপ নেয় এবং এতে ১৩০ জনেরও বেশি লোক আহত হয়। পুলিশ রাস্তা থেকে এমন সব দ্রব্য সরিয়ে দিচ্ছে যা কিনা বিক্ষোভের সময় পুলিশের ওপর নিক্ষেপ করা যেত কিংবা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত। এমনকি রাস্তার পাশের কাফেগুলোর আসবাবপত্রগুলোও পুলিশ সরিয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং কর আরোপের বিরুদ্ধে নভেম্বরে এই অস্থিরতা দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত এই ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ম্যাক্রো যদিও এরই মধ্যে জ্বালানি তেলের ওপর থেকে করের বোঝা হ্রাস করেছেন, বিক্ষোভকারীরা শ্রমিক, অবসরপ্রাপ্ত লোকজন এবং শিক্ষার্থীদের ওপর প্রতিক্রিয়া রাখছে এমন অন্যান্য অর্থনৈতিক বিষয়ে নজর দিতে নতুন করে দাবি উত্থাপন করেছে। সরকারি কর্মকর্তারা এই ব্যাপারে উদ্বিগ্ন যে গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি অর্থনীতিকে দুর্বল করে দেবে এবং তারা সরকারের টিকে থাকার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন। ওদিকে ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন যে বিশ্বের উষ্ণায়ন হ্রাসের ব্যাপারে ফ্রান্সের দৃষ্টিভঙ্গি জনগণ সমর্থন করছেন না, কারণ পরিবেশ রক্ষার জন্যই লোকজন পয়সা দিতে চায় না। ইটালিয়ান কর্মকর্তারা বলছেন যে সেখানে নৈশ ক্লাবে পদপিষ্ট হয়ে ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে যে নিহতদের মধ্যে ৩ জন কিশোরী এবং ২জন কিশোরও ছিল। ষষ্ঠ ব্যক্তি যিনি প্রাণ হারিয়েছেন তিনি হচ্ছেন একজন মা যিনি তার মেয়েকে নিয়ে আঙ্কোনার কাছে একটি নৈশ ক্লাবে গিয়েছিলেন। আহত ১২ জনের সবার অবস্থাই গুরুতর। ইটালির সংবাদ মাধ্যম বলছে যে বাচ্চত কেউ একজন মরিচের গুঁড়ো ছড়ালে এই ঘটনাটি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এফপি বলছে ইটালির র্যাপ সঙ্গীত শিল্পী সাফেরা ইবাস্তার গান শুনতে ওই নৈশ ক্লাবে ছিলেন প্রায় ১০০০খানেক লোক। বাংলাদেশের নির্বাচনের ভোটে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন তিনি। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নির্বাচন কমিশনের ভোটে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিলেন। সাধারণত কমিশনারদের অক্ষমতার ভিত্তিতে আপিল শুনানির সমাপ্তি ঘটে। খালেদার ক্ষেত্রে বিরল, সরাসরি ভোট হয়েছে কমিশনারদের মধ্যে। একমাত্র মাহবুব তালুকদার খালেদার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ কমিশনার বিপক্ষে অবস্থান নেন। ফেনী ১, বগুড়া ৬ এবং ৭ আসনে খালেদার মনোনয়ন বাতিল হয়েছিল রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তে। খালেদার আইনজীবীরা নির্বাচন কমিশনে বলেন রিটার্নিং অফিসাররা যে কারণে প্রার্থিতা বাতিল করেছেন তা মোটেই আইনসিদ্ধ নয়, কারণ খালেদার সাজা হয়েছে দুর্নীতি মামলায়। কিন্তু রিটার্নিং অফিসাররা মনোনয়ন বাতিল করেছেন নির্বাচনী অপরাধে। সকালে এক দফা শুনানি শেষে বিকেল পর্যন্ত মুলতবি করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে খালেদাকে মনোনয়ন না দেওয়ার পক্ষে যুক্তি দেখান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নির্বাচনের উপর অন্যান্য ঘটনার বিবরণ সহ রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর। বিগত এক দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে 22,502 কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বিগত এক দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে 22,502 কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার ঢাকায় দেশের ব্যাংকিং খাতের উপর সিপিডি আয়োজিত এক সেমিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের উপস্থাপিত মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। মূল প্রবন্ধে বলা হয়েছে 2009 সাল থেকে 2017 সাল অবধি সরকারি, বেসরকারি ও বাংলাদেশ ব্যাংক মিলিয়ে 14টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন, পরিচালনা পর্ষদে রাজনীতিকদের যুক্ত করা, পরিচালকদের দুর্বৃত্তায়ন, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা ও সর্বশেষ ঋণ দেওয়ার ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের ব্যাংকগুলো এখন চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সিবিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নাগরিক কমিশন গঠনের সুপারিশ করে বলেন,
প্রকৃত অবস্থা একটি স্বচ্ছ চিত্র তুলে ধরা, কারণ এখানে কথা হয়েছে তথ্য উপাত্তের ক্ষেত্রেও বিকৃতি আছে।
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণ, নতুন ব্যাংক অনুমোদন না দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বিচারিক ব্যবস্থা সহ জরুরি ভিত্তিতে 5টি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতেই নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপি। তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ব্লক ও জেলা স্তরে বিক্ষোভ সমাবেশের সংখ্যা বাড়ানোর নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এবারের রাজ্যের ব্লক এবং জেলা স্তরে বিক্ষোভ সমাবেশের সংখ্যা আরও বৃদ্ধি করছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বর্তমানের অন্তত দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী সেই সব জনসভার সংখ্যা। এমনই নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে এখবর জানা গেছে এবং প্রতিটি সমাবেশে নির্দিষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার কথা বলা হয়েছে রাজ্য নেতৃত্বকে। প্রধানত বিজেপির নেতা, কর্মী এবং সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের লাগাতার হামলা, সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে উল্লেখিত সমাবেশগুলি সোচ্চার হবেন দলের নেতারা বলে খবর। রাজনৈতিক মহলের মতে 2019 দেশের লোকসভা নির্বাচনের আগে আপাত দৃষ্টিতে রথযাত্রা কর্মসূচি ঘিরে কিছুটা অনিশ্চয়তার জন্যই সম্ভবত প্ল্যান বি হিসেবে এভাবে বিক্ষোভ সমাবেশের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নিউ ইয়র্কের কৌঁসুলি এবং বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের আদালতে দেওয়া নথিপত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোয়েন এবং তার নির্বাচনী অভিযানকালের ম্যানেজার পল ম্যানাফার্টের কারাদণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। ওই নথিপত্রে বলা হয়েছে যে কোয়েন দুজন মহিলার মুখ বন্ধ করানোর জন্য 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধভাবে তাদের জন্য আর্থিক টোপ ফেলেন। এরা দুজন হলেন যৌন ছায়াছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল এবং প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডিগাল। ট্রাম্পের সঙ্গে তাদের যৌন সম্পৃক্ততার কথা বন্ধ করাতে এই অর্থ দেওয়া হয় বলে বলা হচ্ছে। ফেডারেল কৌঁসুলিরা বলছেন যে কোয়েন ট্রাম্পের নির্দেশে এবং তার সঙ্গে সমন্বয় রেখেই এই অর্থ দেন। ওই নথিপত্রে নির্বাচনী অভিযানে রুশ প্রভাব বিস্তারের প্রচেষ্টার কথাও বলা হয়েছে। একটি নথিতে মুলার বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে কোয়েন একজন রুশ নাগরিকের সঙ্গে কথা বলেন, যাকে রুশ ফেডারেশনের একজন বিশ্বস্ত ব্যক্তি বলা হচ্ছে এবং যিনি এই নির্বাচনী অভিযানে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে পারস্পরিক সুবিধার ভিত্তিতে যোগসাজশ রাখতে পারেন। ট্রাম্প যদিও আদালতে নথিভুক্তির পর তাঁর এক টুইট বার্তায় ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, প্রেসিডেন্টকে পুরোপুরি নির্দোষ বলা হয়েছে। ওই সব নথিপত্রে এরকম আভাস দেওয়া হয় যে ট্রাম্প ওই নির্বাচনী অভিযান এবং রুশদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সম্পর্কে যেটুকু স্বীকার করেছেন তার চাইতে হয়তো বেশি জানতেন। আগামীকাল রোববার আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসের প্রাক্কালে জাতিসংঘ বলছে যে দুর্নীতির কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর $26,000 কোটি ক্ষতি হচ্ছে। জাতিসংঘ বলছে যে দুর্নীতি হচ্ছে গুরুতর এক অপরাধ যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে খর্ব করতে পারে। বিশ্বে কোনো দেশ, অঞ্চল কিংবা সম্প্রদায় এ থেকে মুক্ত নয়। এই $26,000 কোটি হচ্ছে বিশ্বের মোট উৎপাদনের 5%। এই বিশ্ব সংস্থা বলছে এর মধ্যে বছরে $10,000 কোটি দুর্নীতি হয় সরাসরি উৎকোচের মাধ্যমে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এইমাত্র বিশ্ব সংবাদী আপনারা শুনেছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থিতা ফিরে পাবার জন্যে, মনোনয়ন প্রার্থিতা ফিরে পাবার জন্যে যে আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনে, তা নিয়ে ভোটাভুটি হয়েছে। এবং আপনারা এটাও শুনলেন এইমাত্র যে ওই নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান কমিশনার সহ তিনজন কমিশনার খালেদা জিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন। একমাত্র নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারই তার পক্ষে ভোট দিয়েছেন। এই রিপোর্টটি আরও বিস্তৃততর পরিসরে এখন আবার শোনানো হচ্ছে।
নির্বাচন কমিশনের ভোটে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিলেন। সাধারণত কমিশনারদের অক্ষমতার ভিত্তিতে আপিল শুনানির সমাপ্তি ঘটে। খালেদার ক্ষেত্রে বিরল, সরাসরি ভোট হয়েছে কমিশনারদের মধ্যে। একমাত্র মাহবুব তালুকদার খালেদার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন।
আইনগত বিবেচনায় বেগম খালেদা জিয়ার উক্ত আপিল আবেদন মঞ্জুর করার পক্ষে আমি রায় প্রদান করলাম। মাহবুব তালুকদার,
প্রধান নির্বাচন কমিশনার সহ তিন কমিশনার বিপক্ষে অবস্থান নেন। ফেনী 1, বগুড়া 6 এবং 7 আসনে খালেদার মনোনয়ন বাতিল হয়েছিল রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তে। খালেদার আইনজীবীরা নির্বাচন কমিশনে বলেন, রিটার্নিং অফিসাররা যে কারণে প্রার্থিতা বাতিল করেছেন তা মোটেই আইনসিদ্ধ নয়, কারণ খালেদার সাজা হয়েছে দুর্নীতি মামলায়। কিন্তু রিটার্নিং অফিসাররা মনোনয়ন বাতিল করেছেন নির্বাচনী অপরাধে। তিনি কারাগারে থেকে নির্বাচনী অপরাধ করলেন কিভাবে? সকালে এক দফা শুনানি শেষে বিকেল পর্যন্ত মুলতবি করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে খালেদাকে মনোনয়ন না দেওয়ার পক্ষে যুক্তি দেখান। দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের কাছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিশেষ পত্র পাঠিয়েছেন। বলেছেন, বিএনপি জামাতের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ, তাই প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটের বিজয় সুনিশ্চিত করুন। আওয়ামী লীগে 91 জন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়েছিলেন। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে অনেকেই বাদ পড়েছেন। বাংলাদেশে একটি নির্বিঘ্ন নির্বাচন আশা করে চীন। ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত জেং জু এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ বলেছেন, তার দেশ জাতীয় সংসদ নির্বাচনের উপর বিশেষ নজর রাখছে। ওদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা দলটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মুন্সিগঞ্জে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে গুলি ও হামলা হয়েছে, এতে 6 জন আহত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 14 ডিসেম্বর কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশে বিজয়ের 47 বছর, গণতন্ত্রের উত্তরণ শুনবেন বাংলাদেশে 10:10 এবং ভারতে 9:40। এখন যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিশ্চিত করেছেন যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নিউয়ার্টকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর মনোনয়ন দিতে চান। তিনি আরও ঘোষণা করেছেন যে তিনি উইলিয়াম বারকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিচ্ছেন। এছাড়া শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েন এবং সাবেক নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের বিষয়ে আদালতে এক বিবরণী জমা দিয়েছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। জেফ কাস্টারের রিপোর্ট থেকে আপনাদের শোনাচ্ছেন সালিম হোসেন।
ধন্যবাদ। ক্যানসাসে যাওয়ার প্রাক্কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের এই দুই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছেন। তবে ঘোষণা আসার আগেই গণমাধ্যমে কদিন ধরে এ নিয়ে আলোচনা চলছিল। 2017 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কাজ করবার অফার পাওয়ার আগে পর্যন্ত হেদার নুয়ার্ট ফক্স নিউজ চ্যানেলে উপস্থাপক এবং সংবাদদাতা হিসেবে কাজ করেন। এবছরের শুরুর দিকে টিলারসন মন্ত্রণালয় ছাড়েন এবং মাইক পম্পেও নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। হেদার নুয়ার্ট পাবলিক ডিপ্লোমেসি এবং পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এখন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলির স্থলাভিষিক্ত হচ্ছেন। এবছর শেষের দিকে নিকি হেলি তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, নতুন দায়িত্বে নুয়ার্ট ভালো করবেন বলেই তিনি আশা করেন।
Replace Nikki at the United Nations. She'll be ambassador to the United Nations. She's very talented, very smart, very quick, and I think she's going to be respected.
বলছিলেন, নিকি হেলি চলে যাওয়ার পূর্ব পর্যন্ত নুয়ার্ট তার সঙ্গে কাজ করবেন, কাজ শিখবেন। তিনি হবেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি খুবই মেধাবী, দক্ষ এবং দ্রুত কাজ করতে পারেন। আমি আশা করি সবাই তাঁকে সম্মান করবেন। অন্যদিকে উইলিয়াম বার হতে চলেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করতেন আগে। তিনি একজন রিপাবলিকান সমর্থক। 1991 থেকে 1993 সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ উইটকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত করবার পর গত মাসে ম্যাথিউকে বিচার বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। উইলিয়াম বারের প্রশংসা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
18 and 20 years and he was my first choice from day one, respected by Republicans and respected by Democrats. He will be nominated for the United States Attorney General and hopefully that process will go.
প্রথম দিন থেকে তিনি ছিলেন আমার এক নম্বর পছন্দের তালিকায়। তাকে রিপাবলিকান এবং ডেমোক্রেট সকল দলই পছন্দ করেন। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনয়ন আশা করি দ্রুত এবং চূড়ান্ত হবে। দুজনকেই চূড়ান্তভাবে নিয়োগ দেবার জন্য জানুয়ারি মাসে অনুমোদন করবে সেনেট। তবে এ নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। এদিকে একটু আগে বিশ্ব সংবাদে শুনেছেন, শুক্রবার বিবরণ বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েন এবং সাবেক প্রচারণা ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের জেল বিষয়ক এক বিবরণ দাখিল করেছেন আদালতে। বলেছেন কেন তাদের জেল হওয়া উচিত। এতে বলা হয়েছে, 2016 সালের নির্বাচনের আগে কোয়েন দুই নারী প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস এবং সাবেক প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগালকে অবৈধভাবে টাকা দিয়েছিলেন। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্যই ওই অর্থ দেয়া হয়েছিল বলে বলা হয়। ফেডারেল আইনজীবীরা বলেন, কোয়েন ওই অর্থ দেন ট্রাম্পের পরিচালনায়, ট্রাম্পের নির্দেশে। ওই বিবরণে আরও বলা হয়, নির্বাচনের প্রচারণায় রাশিয়ার প্রভাব বিস্তারের প্রয়াস ছিল। এক বিবরণে মুলার বর্ণনা করেন কিভাবে কোয়েন এক রুশ নাগরিকের সঙ্গে কথা বলেন, যিনি নিজেকে রাশিয়ান ফেডারেশনের বিশ্বস্ত লোক বলে দাবি করেন, যিনি প্রচারণায় সহায়তা করতে পারবেন বলেও বলেন। ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয় অস্বীকার করেন এবং প্রেসিডেন্সিয়াল প্রচারণায় তাদের হস্তক্ষেপের বিষয়েও অস্বীকার করেন। ওই বিবরণে পল ম্যানাফোর্টকে এফবিআই এবং আইনজীবীদের জিজ্ঞাসাবাদের সময় মিথ্যা বলবার কথাও তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে প্রায়শই যে দাবানল দেখা দেয় তা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল 2018 সালেই বেশ কয়েকটি দাবানলের কারণে বাতাসে 6 কোটি 80 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়েছে। দাবানলের কারণে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় তা ক্যালিফোর্নিয়াতে সারা বছরের বিদ্যুৎ তৈরি করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় তার সমান পরিমাণ। এর ফলে ক্যালিফোর্নিয়াতে মারাত্মক বায়ু দূষণের সৃষ্টি হচ্ছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে। এ নিয়েই ক্যালিফোর্নিয়া থেকে আমাদের প্রতিনিধি আবু নাসের রাজীব এই প্রতিবেদনটি পাঠিয়েছেন।
গত মাসে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস নামের একটি শহরে আগুন লেগে 88 জন মানুষ মারা যায়। পুড়ে যায় 14,000 বাড়িঘর ও অন্যান্য স্থাপনা। প্রায় একই সময়ে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মালিবু শহরে আরেকটি দাবানলে 3 জন মারা যায়। প্রায় 1500 মতো ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। প্রতিবছর এরকম অসংখ্য দাবানল ক্যালিফোর্নিয়ার বাতাসকে দূষিত করছে। ক্যালিফোর্নিয়ার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মাহমুদ বলছিলেন, এসব দাবানল পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে।
ক্যালিফোর্নিয়া কিন্তু বায়ু দূষণের জন্য সারা বিশ্বেই পরিচিত, এবং সেই সাথে ক্যালিফোর্নিয়া যে পরিমাণ কাজ করছে এটা নিয়ে সেটিও বিশ্বের কাছে একটি মডেল। তবে এই ধরনের ওয়াইল্ড ফায়ারে সাধারণত সাময়িক যে বায়ু দূষণটা আমাদের কাছে হয় সেটি হচ্ছে যে এর মধ্যে আমরা এক ধরনের কণা দেখতে পাই, বস্তু কণা থাকে যা পার্টিকুলেট নামে পরিচিত, এবং এগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে গিয়ে ক্ষতি করে। এছাড়াও যখন একটি বনাঞ্চলে যে ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে বা দাবানলটা সৃষ্টি হচ্ছে, সেই আশেপাশের এলাকাগুলোতেও পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া হয়। প্রথম যে প্রতিক্রিয়াটা হয় সেটি হচ্ছে যে ভূমিটা, বনাঞ্চলের ভূমিটা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হয়।
যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটের তুলনায় ক্যালিফোর্নিয়াতে এত বেশি পরিমাণ দাবানল কেন হচ্ছে?
ক্যালিফোর্নিয়ার পরিবেশটা অনেকটা দাবানলের সৃষ্টির জন্য অনেক সহায়ক হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা যেটা বেশিরভাগ বিজ্ঞানীরা, জলবায়ু বিজ্ঞানীরা একসাথে মত প্রকাশ করেন যে এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে যে জিনিসটা হচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবেশে আর্দ্রতা কমে যাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে। এ কারণে যখন যে সমস্ত ন্যাচারাল ফুয়েল বা যে সমস্ত গাছপালা পাতা বা ঘাস বা মরা গাছপালা যেগুলো থাকে সেগুলো অত্যন্ত ফুল হিসেবে কাজ করে, এবং কোনো কারণে যদি একটি স্পার্ক হয় সঙ্গে সঙ্গে বাতাসে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এবং একই সাথে আর্দ্রতা কম থাকার কারণে এই আগুনটা শুরু হয়ে যেতে পারে। এবং ক্যালিফোর্নিয়াতে এটা আমরা দেখছি যে অতি ঘন ঘন ঘটছে। আর বিজ্ঞানীরাও অনেক সবাই প্রায় একমত হয়েছেন যে এই ঘটনাগুলো ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে, এবং সেই সাথে সাথে এই ক্ষয়ক্ষতির পরিমাণ, এই দাবানল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটাও ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে।
ক্যালিফোর্নিয়ায় প্রায় 3,30,00,000 একর জুড়ে বনভূমি রয়েছে। বেশিরভাগ দাবানল এসব বনাঞ্চল ও তার আশপাশের শহরগুলোতে সৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারকে দোষারোপ করে বলছেন তারা বনভূমি ব্যবস্থাপনায় অদক্ষতার পরিচয় দিয়েছে। দাবানলের পরিমাণ কমাতে হলে প্রয়োজনে ঘন বনের গাছ কেটে পাতলা করতে হবে। তবে ডক্টর মাহমুদ বলছেন এই পদ্ধতি দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য বরং ক্ষতির কারণ হবে।
একজন বিজ্ঞানী হিসাবে, পরিবেশ বিজ্ঞানী হিসাবে আমি বলতে চাই যে বনাঞ্চল ব্যবস্থাপনা বা ফরেস্ট ম্যানেজমেন্টের যে টেকনিকটা ইউএস প্রেসিডেন্ট অনেককেই বলছেন এটি হয়তো কার্যকরী হবে না, এবং যেটা আমি বলছিলাম এটা যদি করা যায় এটা হয়তো অনেকটা পলিটিক্যাল একটা ডিসিশন। যারা লগিং করে তারা হয়তো চাইবেন বনের অনেকখানি গাছ কেটে ফেলতে, তবে এর যে একটি বিরূপ প্রতিক্রিয়া সেটা হয়তো আমরা সাময়িকভাবে না পেলেও ভবিষ্যতে দেখতে পাবো। আমরা অনেকে আমরা জানি যে এই বনাঞ্চলের কারণেই বাতাসে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যা প্রতি বছর বেড়ে যাচ্ছে, এবং সেই কারণে এই বৈশ্বিক তাপমাত্রা, যে সারা বিশ্বের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু চেক করার জন্য অনেকখানি ডিফিকাল্ট হয়ে যাবে।
পরিবেশ দূষণের পাশাপাশি এসব দাবানলগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রবি আলম বলছিলেন এসব দাবানল স্বল্প ও দীর্ঘ মেয়াদে নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।
ডিফারেন্সটা হচ্ছে বনের আগুনে শুধু গাছপালা পুড়ে যায়, আর শহরের যে আগুন সেখানে বাড়ি ঘরের যে আসবাবপত্র, গাড়ি এবং বাসার ভিতর যে কোনো ফার্নিচার থাকে, প্লাস্টিক থাকে, বিভিন্ন লিকুইড মেটাল থাকে, দরজা জানালা থাকে, ওগুলো পুড়ে ওটার যে বিষাক্ত গ্যাস হয় ওটা অনেক বেশি খারাপ। এখানে দেখা যাচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বেনজিন, এগুলোর পরিমাণ অনেক বেশি থাকে। তো এই জন্য শহরের দাবানলের ক্ষতিকারক জিনিসগুলো বেশি থাকাতে মানুষের শরীরের জন্য এটা বেশি ক্ষতি হচ্ছে তার কাছে থাকে। তাদের সাথে সাথে যারা খুব ক্লোজে থাকে বিশেষ করে তাদের ইমিডিয়েট কিছু এফেক্ট হয়, ইরিটেশন হবে, ইচিনেস হবে, চুলকানি হবে, চোখে থেকে পানি পড়বে, চোখে দেখতে অসুবিধা হবে, আপনার নিঃশ্বাসে সমস্যা হবে, আপনি কাশি দেবেন, বুকে ব্যথা হবে, মনে হবে যে বুকের উপর পাথর দিয়ে কেউ চেপে রাখছে, নাকি দিয়ে পানি পড়বে। আর যখন স্মোকটা ছাইটা বা বাতাসটা খুব খারাপ হবে, অনেক সময় দেখা যায় ইমিডিয়েটলি যারা খুব ক্লোজে থাকে তখন তাপমাত্রা বেশি থাকে, তখন আমাদের শ্বাস নালী প্লাস ফুসফুস ওটা অনেক সময় বার্ন হয়ে যায়। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রকট আকার ধারণ করে, প্রসূতি মাদের ক্ষেত্রে, বয়স্ক যারা বিশেষ করে যাদের হার্টের ডিজিজ আছে, লাংসের প্রবলেম আছে, ক্যান্সার আছে, তারা খুব ইমিডিয়েট ক্ষতি হয়।
আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, স্বাস্থ্যগত সমস্যাগুলোর কথা বললেন, সেটা তো ইমিডিয়েট ইফেক্ট।
হ্যাঁ,
এর এই এই যে সমস্ত আপনার ওয়াইল্ড ফায়ার হচ্ছে, দাবানল হচ্ছে, এগুলোর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কেমন?
এটা নিয়ে এখনো আমেরিকাতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে স্টাডি হয় নাই যে আগুন হচ্ছে, একটা মানুষ এক্সপোজ হচ্ছে একদিন, দশ দিন, এক মাস, দুই বছর। তবে আপনাকে এটার সাথে কম্পেয়ার করার জন্য যেটা আমেরিকাতে স্টাডি হয়েছে, নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট, লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অনেকখানে সেটা ফায়ার ফাইটারদের, যে আমাদের দমকল বাহিনী বলে যে বাংলায়, ওনাদের উপর যে রিসার্চ করা হয়েছে তাদের, আমি একটু ভেঙে ভেঙে বলি, দেখা যাচ্ছে যে তাদের যে হৃদরোগে আক্রান্ত হয়, হার্ট অ্যাটাক যেটাকে বলে, তাদের আপনার 40-45% বেশি হয়, তাদের ক্যান্সার হওয়ার সমস্যা থাকে, বিশেষ করে খাদ্যনালীতে ক্যান্সার হয় যেটাকে কোলন বলে, তাদের ব্লাডার ক্যান্সার হয়, কিডনি ক্যান্সার হয়, লিম্ফোমা বলে ওইটার বেড়ে যায়, লাংসে ফুসফুসে তো তাদের জন্য কম্পেয়ার করে অন্যান্য সাধারণ মানুষের থেকে ওদের লাংসের ডিজিজ গুলো বেড়ে যায়। তারপরে দেখা যাচ্ছে যে ওদের স্টাডি করে দেখা গেছে হেপাটাইটিস বি এন সি তাদের সাধারণ মানুষ থেকে বেশি। তারপরে আরেকটা যেটাকে বলে স্ট্রেস আর কি, পোস্টমেটিক স্ট্রেস, ওদের বিভিন্ন ধরনের স্ট্রেস রিলেটেড রোগগুলো বেশি হয়। তো সাধারণ মানুষের ক্ষেত্রে এতো কোনো এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স নাই।
তবে ডক্টর রবি আলম বলছেন, ফায়ার ফাইটারদের যে ধরনের সমস্যা হচ্ছে সেই একই ধরনের স্বাস্থ্য সমস্যা সাধারণ মানুষের ক্ষেত্রেও হতে পারে। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
বিজ্ঞান বিষয়ক আরেকটি প্রতিবেদন, তবে এবারেরটা ওষুধ বিজ্ঞান সম্পর্কিত। স্টেবলার ল্যাডবেটার অ্যাপোথিকারি নামের ঐতিহ্যবাহী ফার্মেসি জনগণের সেবায় নিয়োজিত থেকেছে 140 বছরেরও বেশি কাল ধরে। কালের বিবর্তনে মূলত ওষুধ বিক্রেতা এই ফার্মেসি তার জৌলুস হারালেও একেবারে নয়, ভার্জিনিয়ার ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া শহরে মিউজিয়ামে রূপান্তরিত ওই ফার্মেসি এখনও বহু মানুষকে আকৃষ্ট করে। এরই ওপর ডেবোরা ব্লকের প্রতিবেদন থেকে আপনাদের শোনাচ্ছেন এজাজ বেনহিউসন। 140 বছরের বেশি সময় ধরে 1700 সালের শেষ ভাগ থেকে 1930 সাল অবধি পরিবারের মালিকানাধীন স্টেডলার লিডবিটার অ্যাপোথিকারি ক্রেতাদের কাছে দুর্লভ সব ওষুধ সামগ্রী বিতরণ করত। ওই ফার্মেসি বা দোকানটি যখন বন্ধ হয়ে যায়, এই ভবনের নতুন মালিক কিন্তু পুরনো ক্রেতাদের নিরাশ করেননি। তিনি ওই ফার্মেসিটিকে ঠিক একইভাবে রেখে দেন, তবে তাকে মিউজিয়ামে রূপান্তরিত করেন, এমনটি জানালেন মিউজিয়ামের ম্যানেজার লরেন গ্লিসন।
A lot of the medicines that people would have been purchasing here were probably for minor ailments, rashes, skin conditions, the flu.
ক্রেতারা এখানে যেসব ওষুধ কিনতে আসতেন বেশিরভাগই তা ছিল ছোটখাটো অসুখ বিসুখ, র্যাশ, চুলকানি, চর্মরোগ, ফ্লু বা মাথা ব্যথা জনিত কারণে। এই অ্যাপোথিকারি মিউজিয়ামে এখন শোভা পাচ্ছে হাজারো রকমারি দ্রব্যাদি, যাতে অন্তর্ভুক্ত হয়েছে রক্ত নেবার যন্ত্রপাতি থেকে শুরু করে বিষাক্ত তরল ভরে রাখতে গ্লোবাল গ্লাস বটল ইত্যাদি। আধুনিক ড্রাগ স্টোরের মতো অ্যাপোথেকারি ওষুধ ছাড়াও এখন অন্যান্য সামগ্রী বিক্রি করে থাকে।
Lots of other chemicals like paints and dyes and perfumes would have been made and sold here, but other items like sewing machines and pens and razors.
এখানে অন্যান্য রাসায়নিক সামগ্রী যেমন paints, dyes এবং perfume প্রস্তুত ও বিক্রি করা হতো। তবে অন্যান্য কিছু সামগ্রী যেমন সেলাই মেশিন, কলম, রেজার ও বাচ্চাদের বোতলও এখানে বিক্রি হয়েছে। স্টোরের পূর্বেকার শেলফগুলিতে তরল জাতীয় পানীয় ভরে রাখতে এখনও শোভা পাচ্ছে বহু ডজন হাতে ফুদিয়ে বানানো গোল্ড লিফ লেবেলযুক্ত বোতল। সম্ভবত এই বোতলগুলি ছিল 1850 সাল থেকে এই ফার্মেসির কালেকশন সামগ্রী। এসব বোতলে এখনও সংরক্ষিত আছে কয়েক দশক আগেকার তরলকৃত সিনামন, যা বমি বমি ভাবের জন্য দেয়া হয়, এবং পপি ফুলের নির্যাস, যা অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হতো।
Opium was a very effective painkiller and it would often be used to treat the flu or
Poppy phuler nirjash opium betha uposhome ebong influenza othoba amashay rog niramoye obbartho bole pramanito hoyeche museum er upor talati harry potter chobir dhanche sajano hoyeche jekhane royeche purono purono kather bakso ebong drawer jate rakha ache bibhinno bonoushodhi এই মিউজিয়ামে অ্যাকোনাইড বা ওলফডেনের সন্ধানও পাওয়া যাবে, যে ঔষধ ব্যবহৃত হয়ে আসছে গাউট এবং অন্যান্য নানা ধরনের রোগ নিরাময়ে। তারপর রয়েছে পরের সিরিজে প্রদর্শিত ড্রাগন ব্লাড, যা বস্তুত আহরণ করা হয়েছে গাছ থেকে, যে গাছের লাল রেজিন যা বেশিরভাগই ভার্নিশ হিসেবে ব্যবহার করা হতো। ক্যালিফোর্নিয়া থেকে আগত একজন ভিজিটর ক্রিস্টিন জাপাতা ক্যানাবিস সহ অন্যান্য রকমারি উদ্ভিদ দেখে দারুণ বিস্মিত হয়েছেন।
Using all these different herbs and like, you know, plant-based medicines that are like coming back now and like people are, you know, more into the holistic. So for me, that's personally most interesting to me because I work in the
তিনি বললেন, আবার ফিরে আসতে শুরু করেছে বনৌষধি এবং উদ্ভিদভিত্তিক ঔষধ ও চিকিৎসা। জনগণ দেহ আর মনের চিকিৎসায় বনৌষধির উপর আবারও নজর দিচ্ছেন। আমি যেহেতু ক্যানাবিস শিল্পের সঙ্গে জড়িত, আমার কাছে এটা খুবই চমকপ্রদ। টক্সিক হিসেবে প্রমাণিত হয় অনেক ঔষধি এখন বিলুপ্তির পথে, তবে অন্যান্য অনেক ঔষধি এখন নতুন ধাঁচে আধুনিক ঔষধের সংমিশ্রণে নতুন জীবন পেতে শুরু করেছে।
বিজ্ঞান বিষয়ক আরেকটি প্রতিবেদন, তবে এবারেরটা স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে এবং বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে। যেসব শিশু সুস্বাস্থ্যের অধিকারী এবং যাদের বয়স প্রধানত 4-10 বছর, তারা কিন্তু প্রতি বছরে উচ্চতায় 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি করে বাড়তে থাকে। শরীরের উচ্চতা বৃদ্ধির জন্য যে হরমোনের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে শরীরে সেটা উৎপাদিত না হলে কিন্তু এর ব্যতিক্রম পরিলক্ষিত হতে পারে। আমাদের সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদন থেকে আপনাদের শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
যেসব শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী এবং যাদের বয়স প্রধানত 4-10 বছর পর্যন্ত, তারা কিন্তু প্রতি বছরে উচ্চতায় 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি করে বাড়তে থাকে। কিন্তু শরীরের উচ্চতা বৃদ্ধির জন্য যে হরমোনটি দায়ী, সেটি যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে উৎপাদিত না হয়, তাহলে কিন্তু এর ব্যতিক্রম লক্ষ্য করা যাবে। একটি পরিবারে বাবা মা লক্ষ্য করেন যে তাদের ছেলের জামাকাপড় এক বসন্তকাল গড়িয়ে অন্য আরেক বসন্তকাল চলে এলো, কিন্তু নতুন জামাকাপড়ের কোনো দরকারই পড়ল না। অবশেষে এ ব্যাপারে উনারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লেন। ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানালেন যে বেড়ে ওঠার জন্য যে হরমোন দরকার, ছেলেটির শরীরে সেই হরমোনের কিন্তু অভাব রয়েছে। অতঃপর উপযুক্ত চিকিৎসা করার পর ছেলেটি কিন্তু আবার বেড়ে উঠতে শুরু করে। 11 বছর বয়সী স্পেন্সার বেইম্যান বেসবল খেলবার জন্য একেবারে পাগল।
My goal is to play college baseball.
She bole je amar uddeshyo holo college baseball player howa. Shudhu somoshya chilo tar ektai. Sara team er moddhe Spencer chilo sobtheke khato orthat uchchotay shobar theke choto. Tar ei obostha kintu take college baseball khela theke biroto korte pareni. Tobe doler onnanno khelowarder tulonay uchchota kom howar karone seta khubi chokhe porto ebong er phole Spencer er mono khub kharap thakto. Bayman bole je
him. I want to be as tall as these kids.
আমি এই অন্যান্য ছেলেমেদের মতো লম্বা হতে চাই। প্রথম দিকে স্পেন্সারের বাবা মা মনে করতেন যে তাদের ছেলে খুবই ছোট, কিন্তু পরে তারা সন্দেহ করলেন যে কিছু নিশ্চয়ই সমস্যা আছে। স্পেন্সার বেম্যানের মা স্টিফানি বেম্যান খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন যে
It really set in one year coming out of winter into spring when he got out his cleats for spring baseball and he put them on, they fit. And they never should have fit. Those were from the spring prior.
আমি লক্ষ্য করলাম যে শীতকাল শেষ হয়ে যাওয়ার পর যখন বসন্তকাল এলো তখন বেসবল খেলার জন্য যে পায়ে ক্লিটটা পরতো সেটা কিন্তু তার পায়ে লেগে গেল। তিনি বললেন যে যেহেতু এগুলি আগের বছরে কেনা হয়েছিল, এক বছর পরেও সেগুলি পায়ে লেগে যাওয়ার কারণে আমার মনে হলো যে ব্যাপারটা ঠিক নয়। এরপর স্পেন্সারের বাবা মা ডক্টর বার্ট ব্যাকরাকের সঙ্গে যোগাযোগ করলেন। ডক্টর ব্যাকরাক মিসৌরি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার বিভাগের পেডিয়াট্রিক এন্ডিক্রোনোলজির দপ্তরের প্রধান। সেখানকার নার্সরা স্পেন্সারের উচ্চতা মাপেন। খুব যত্ন সহকারে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর ব্যাকরাক এই সিদ্ধান্তে উপনীত হন যে শারীরিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনটির অভাবেই স্পেন্সারের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। হরমোন হল গিয়ে কিছু রাসায়নিক পদার্থ যেগুলি এক কোষ থেকে আরেক কোষে বার্তা পাঠাতে থাকে। এ বিষয়ে ডক্টর ব্যাকরাক বলেন যে
your muscle mass and fat distribution, so that affects your cholesterol, that affects your overall, it also affects your overall sense of well-being.
Growth hormone gulir obhab shudhu je uchchota briddhir khetre protibondhokotar srishti kore ta noy, eguli apnar shorirer muscle uporeo kintu kichuta probhab fele, jar phole apnar shorirer cholesterol er matrar poriborton hoy ebong eti shob dik diye kintu apnar shorirer upor ekta probhab felte pare. Ei growth hormone er matra kome jawa ek dhoroner obostha. Eti pradhanoto উৎপাদিত হয় মাথার নিচের দিকে অবস্থিত ছোট একটা মটরশুটির আকারের মতো একটি গ্রন্থি থেকে। এই গ্রন্থিটির নাম হলো গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড। প্রত্যেকদিন স্পেন্সারের মা তাকে এই হরমোনটি দিয়ে একটি ইনজেকশন দেন। দু বছর আগে থেকে ইনজেকশন দেওয়া শুরু করার পর থেকে স্পেন্সার উচ্চতায় কিন্তু 15 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 6 ইঞ্চি বেড়ে ওঠে। কিন্তু যদি স্পেন্সার কোনোদিন খুব লম্বা না হয়, তার জন্য প্রত্যেকটি বেসবল টুপির গায়ে সে লিখে রেখেছে HDMA, অর্থাৎ যার অর্থ হল উচ্চতা দিয়ে মানুষের হৃদয় কত বড় সেটা কিন্তু মাপা যায় না। আর যদি হৃদয়ের কথা এসেই পড়ে তাহলে এটাই বলা যায় যে স্পেন্সারের হৃদয় অনেক বড়। সে মনে করে সে একদিন অন্যান্য খেলোয়াড়দের মতোই লম্বা হয়ে এই খেলা খেলতে পারবে।
শুরু হচ্ছে আজকের মিতালি, আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসুন তাহলে আমরা শুরু করি। চিঠিপত্র আছেন এবং আমাদের টেলিফোনের লাইনেও একজন আছে তাহেরা।
জি, আমাদের টেলিফোনের লাইনের অপর প্রান্তে আছেন হামিম হোসেন মণ্ডল।
হ্যাঁ ভাই হামিম হোসেন, আপনি লাইনে আছেন?
হ্যাঁ লাইনে আছি।
আপনি কোথা থেকে বলছেন, আপনার ঠিকানাটা যদি আপনি নিজেই বলেন।
আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নদেখানা ভাবনা গ্রাম থেকে বলছি।
আচ্ছা, তো আপনি তো আমাদের অনুষ্ঠান শোনেন এবং ওয়েব পেজও বোধ হয় দেখেন, ফেসবুকেও আপনি লক্ষ্য করছেন আমাদের এই সম্প্রচার।
আপনাদের নিয়মিত শুনি, বেশ ভালো লাগে। আগে রেডিওতে হতেও তখন আপনাদের কণ্ঠস্বর শুনতাম, শুনতে পেতাম, তখন ইমাজিন করা হতো যে আপনারা হয়তো দেখতে কেমন হবেন বা কিভাবে আপনারা পরিবেশনা করছেন, বেশ ভালো লাগে।
আপনি একটি কথা বলুন, যেটা আমি অনেক শ্রোতার সাথেই আলোচনা করেছি, যে অনেকে মনে করেন যে রেডিওতে শুনতে ভালো লাগতো আর এটা তো দেখারই যুগ, টেলিভিশন আছে, ফেসবুক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, তো কোনটা ভালো লাগে আগের, সেই শুধু রেডিওতে শোনা নাকি চোখে দেখা?
আগে যেটা রেডিওতে হতো সেটা বেশি ভালো লাগতো, তার কারণ রেডিওতে দেখা হতো সেখানে ইমাজিন করা যেত যে কেমন হবে, এক একজন শ্রোতা এক একজন তার ভিড় থেকে ইমাজিন করতেন যে কেমন হতে পারে বা কোথায় থেকে আসছে, একটা আলাদা ইমাজিনেশন ভাবছিল। তারপর যখন প্রথম ফেসবুকে এলো ভয়েস অফ আমেরিকা, তখন একটু অন্যরকম মনে হচ্ছিল যে এরকম শ্রোতাদেরকে দেখানো একটা অন্যরকম মনে হচ্ছিল। তারপরে আবার বর্তমানে যখন ভয়েস অফ আমেরিকা ফেসবুক লাইভে আসছে তখন যেটা দেখা যাচ্ছে প্রোগ্রামটা বেশ অনেকটাই ভাল লাগছে। যেমন টিভি প্রোগ্রামটি এরকম হয় যেভাবে উপস্থাপনা করা হয়, যেভাবে এক একটা নিউজের ছবি দেখানো হয় বেশ সেরকম আসছে, বেশ অনেকটাই ঠিক আছে।
আচ্ছা ভাই, আরেকটি প্রশ্ন যে আপনার তো নিয়মিত আপনি আগে শুনতেন এখন শুনছেন, আমাদের কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে বা কোন অনুষ্ঠানে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে আপনারা মনে করেন?
আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানই বেশ ভালো হয়। ভয়েস আমেরিকার বিশ্ব সংবাদ যেগুলো আছে বিশ্বের যে সমস্ত কলকাতা থেকে বা ঢাকা থেকে এগুলো বেশ ভালো লাগে। তবে ওখানে কিছু কিছু হয়তো দু এক কথা একটু আঞ্চলিক যেগুলো থাকে যেগুলো একটু গুরুত্বপূর্ণ খবর সেগুলো এক কথা বা এক বাক্যে কিছু খবর করা হলে মনে হয় ভালো হয় আর কি। কয়েকটা খবর এক বাক্যে বা দুই বাক্যে, আর যেগুলো এমনি বিস্তারিত খবর হয় সেগুলো বেশ অনেকটাই ভালো হয়, অনেকটাই বলতে বেশ ভালোই খবর হয়।
আর নতুন কোনো কিছু
চমৎকার?
আচ্ছা আচ্ছা, তো এমনি নতুন কোনো অনুষ্ঠান বা নতুন কোনো সংযোজন আপনার মানে আশা করছেন বা ভাবছেন যেটা হলে ভালো হয়?
নতুন বলতে সাংস্কৃতিক কোনো হয়তো ব্যক্তিত্ব বা কাউকে নিয়ে যদি ইয়ে করা যেতে পারে, আমেরিকা যে সমস্ত সাংস্কৃতিক হয় সেরকম সাংস্কৃতিক কোনো
শিল্প বিনোদন আছে আমাদের শনিবার দিন প্রচারিত হয়, সেখানে আমরা সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের নিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে কথা বলি, তাদের সাথে তাদের বিষয় নিয়ে আলোচনা করি। তো আপনি যেটা বললেন সেদিকে আমরা অবশ্যই নজর দেব।
ওখানে যেমন আমেরিকার কিছু ইয়ে থাকবে, সাংস্কৃতিক জিনিস থাকবে, কিছু বাংলাদেশের থাকবে, কিছু ভারতের থাকবে।
আপনি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের কথা জানতে চাইছেন?
তো ভাই হ্যাঁ, আপনার এই ধারণা যে আমরা কার্যকর করার চেষ্টা করব আপনি যেভাবে বললেন, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যেমন আগামী বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি কিছু বলছিলেন?
বলুন।
নববর্ষের অগ্রিম শ্রোতা বন্ধুদের এবং ভয়েস অফ আমেরিকার যে সমস্ত কর্মকর্তা বা কলাকুশলী আছে সবাইকে আমার শুভেচ্ছা থাকলো।
নিশ্চয়ই হামিদ হোসেন মন্ডল, আপনি আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষ আসতে এখনো বেশ খানিকটা দেরি আছে, আমরা আশা করব আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং মন্তব্য এবং প্রশ্ন পাঠাবেন, আমাদের কাছে আবারও লিখবেন।
ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন তানভীর আহমেদ, প্রভাষক, আবাদপুকুর মহাবিদ্যালয়, রানীনগর, নগা থেকে। আপনি লিখেছেন, আপনাদের পত্রিকার প্রতিনিধি হতে চাই।
তানভীর আহমেদ ভাই, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের কোনো পত্রিকা নেই, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠিগুলো আমরা শুধু নাম বলে দিই শ্রোতাদের, কারণ আমাদের হাতে খুব একটা সময় আজকে নেই। যারা আমাদের কাছে চিঠি লিখেছেন বা ইমেল পাঠিয়েছেন, মোহাম্মদ রানা, তিনি লিখেছেন আরএফআই ফ্যান ক্লাব, হাট নওগাঁ, পাটালির মোড়, নওগাঁ থেকে। আপনি বেশ কয়েকবার লিখছেন এবং আপনি আগামী বছরের ক্যালেন্ডার পাঠাবার কথা বলছেন, ভাই ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করছি। লিখেছেন সড়ক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের আব্দুর রাজ্জাক। আপনিও লিখেছেন আদম দিঘি বগুড়া থেকে, আপনিও নিয়মিত আমাদের ইমেল পাঠাচ্ছেন, ইমেল পাঠানোর জন্য ধন্যবাদ। তবে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন আগামীতে, সেটাই আশা করব।
ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখেছেন, তিনিও আগামী বছরের ক্যালেন্ডার চেয়েছেন। হ্যাঁ ভাই, ক্যালেন্ডার আমাদের হাতে এসে প্রায় পৌঁছে গেছে, আমরা নিশ্চয়ই আপনাদের ঠিকানায় ক্যালেন্ডার পাঠাবো। তবে শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই আমাদের কাছে পূর্ণ ঠিকানা দিয়ে আবারও লিখুন, আমরা আপনাদের ঠিকানায় নিশ্চয়ই ক্যালেন্ডার পাঠাবার
ব্যবস্থা করব। তাহলে আজকে আমাদের হাতে সময় নেই, উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নম্বর পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
পিনু সত্তার মূলত লোকসঙ্গীত শিল্পী, তবে রবীন্দ্রসঙ্গীতেও তিনি সাবলীল। পিনু সত্তারের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ও কি একবার আসিয়া সোনার চানমোর যাও দেখিয়ারে।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন কণ্ঠশিল্পী, নাম পিনু সত্তার। তিনি গত বেশ কয়েক বছর ধরে প্রবাসে কানাডাতে বসবাস করছেন। তিনি মূলত ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত দিয়ে তার সঙ্গীতের শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন ধরনের গানই আপনি করেন। জন্ম হয়েছিল কুষ্টিয়াতে 1970 সালে, এবং তারপর তিনি আইনে পড়ালেখা করেন স্নাতক এবং স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারপরে আপনি প্রথমে লন্ডন, তারপর আপনি কানাডার সাসকাচুয়ানে বর্তমানে বসবাস করছেন। আপনার শুরুটা, গানের শুরুটা সম্পর্কে একটু জানতে চাই।
যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি তখন ওই কুষ্টিয়া শহর, আপনি বলেছেন যে আমার জন্ম, তো ওখানে জেলা থেকে একটা কোর্স করা হতো, জেলা শিল্পকলা একাডেমি, 2 বছরের। ওটা শেষ করার পরে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তারপরে 1 বছর চলে গেল, আমি ছায়ানটে ভর্তি হওয়ার দিনটা আমি হারিয়ে ফেলেছিলাম এইভাবে যে আমি পরে গিয়ে দেখলাম যে এবছর আর হবে না। সো এই যে 88 সাল, আমাদের 88 শেষ করে 89 সালে আমার ছায়ানটে জন্ম ভর্তি হওয়া হলো, সেটাই বলতে পারেন।
অর্থাৎ বেশ বেশ ছায়ানটে আপনি শুরু করেছেন অনেক পরে গিয়ে। আপনি 89 সালে আপনি ছায়ানটে আসলেন, এবং তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ালেখা শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত কেন, অন্য গানও তো হতে পারত।
হ্যাঁ, এটি ওই সময়ে ছায়ানটে আমাদের লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত, এই তিনটার ভিতরে আবার একটা মানে অত্যাবশ্যকীয় ছিল, যেটা যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে আমরা বলি যে প্রাথমিক পার্ট, ওটা করা হতো। তো নিশ্চয়ই এই মানে এই তিনটি মাধ্যমের ভিতরে আমার রবীন্দ্রসঙ্গীত বেছে নেওয়ার কারণ হলো ভালো লাগা, এবং অন্তত শুরু তো করতে হবে, তো আমি রবীন্দ্রসঙ্গীত বিভাগটি বেছে নিয়েছিলাম।
আপনার কণ্ঠে আমি রবীন্দ্রসঙ্গীতের বাইরে অন্যরকম গানও শুনব, কিন্তু দুটো লাইন রবীন্দ্রসঙ্গীত কি একটু শুনতে পারি?
নিশ্চয়। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ।
চমৎকার, এটা এটা বেশ, এটা কিন্তু সহজ কোনো গান নয়, কঠিন একটি গান।
না, সঙ্গীত আসলে যেটা হয় যে, একটা ভালো প্রশ্ন করেছেন, আমি যেটা মনে করি সঙ্গীতটা মানুষের প্রাণ ছুঁয়ে গেলেই, সে যে যে প্যাটার্নই আপনি দেখুন না কেন, খুব একেবারে অঙ্ক কষে, যেটা আমরা ক্লাসিক্যাল বলি, সেটাও ভালো লাগে। আবার একদম সহজ সরল, নদীর মতো, বাতাসের মতো, দেখুন যে আমি গ্রামের ছেলে, আপনি জানেন যে আমি দেখেছি যে বাতাসে পাট ক্ষেতটা হেলিয়ে দিচ্ছে, নারকেল গাছ, বড় বড় তাল গাছ একটু একটু দুলছে, তো সেরকম সহজ সরল সঙ্গীত আমাদের প্রাণ ছুঁয়ে যায়। তো সঙ্গীত যে কোনো ধরনেরই হোক না কেন, মানুষের হৃদয়কে ছুঁয়ে গেলেই সেটাই সঙ্গীত।
আপনি যে উদাহরণটা দিলেন যে ধানের ক্ষেতে বাতাস এবং যে ঢেউ তৈরি হয়,
জানেন সে তো বিখ্যাত,
হ্যাঁ, অথবা পাটের ক্ষেতে যে বাতাসে, সেখানেও যে সঙ্গীত, এবং সঙ্গীত যে আসলে কত সিম্পল, কত সহজ সরল।
একদম একমত আপনার সাথে যে সঙ্গীত এক মানে ভরে রয়েছে প্রকৃতিতে আমাদের কাছে। রবীন্দ্র ঠাকুরের সে উক্তি যে ওটা ইংরেজিতে পাওয়া যায়, এখন অনেকেই যারা কৌতূহলে জানতে পারেন, বাংলা করলে এমন দাঁড়ায় যে এই পৃথিবীতে সমস্ত আনন্দে ভরা, তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো তুমি সেটা পাবে।
আপনার এই কথাটা শুনে আমার একজনের কথা মনে পড়লো, একজন বলেছিলেন যে সুন্দর করে কথা বলাই হচ্ছে সঙ্গীত।
হ্যাঁ সেটাই, যে সঙ্গীত আমাদের চারপাশে, সঙ্গীত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,
সেটা সেটা শোনার এবং বোঝার কান তৈরি করতে হবে।
হ্যাঁ সেটা ঠিক, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা লোকই তো প্রকৃতিকে উপভোগ করেন, সবাই হয়তো ভিন্নভাবে করেন, কিন্তু এখান থেকে সব কিছু এখানেই আছে।
আপনি 2005-এর দিকে আপনি প্রথমে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে গেলেন।
হ্যাঁ, তো সেটা তার আগ পর্যন্ত আমি 96 আমরা যখন ভর্তি হলাম, তারপর থেকে ধরেন এমন একটা ভালো লাগা ছিল, 96 আমাকে আপন করে নিল। আমরা বলতাম যে কর্মী, আমরা কখনোই বলি না যে আমরা 96-এর শিল্পী। 96 থেকে আমরা শুরু করে এই এই স্টেজ বানানোর চাটাই থেকে শুরু করে গানের কলি লিখে দেওয়া, কে কোথায় গাইবে ঠিক করবে, চা টেনে খাওয়ানো, সব কিছু থেকে শুরু করে অনুষ্ঠান পরে সব কিছু নামিয়ে নেওয়া, যা তো সেই বাংলায় যেটা বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, তা আমরা তাই করতাম।
এখন অনেকে, আপনি যেটা বললেন যে শিল্পী নন কর্মী, এখন অনেকে কর্মী শিল্পী তার চাইতেও অনেক দ্রুত সুপারস্টারে পরিণত হয়ে যান,
সে বিষয়ে হয়তো আমার ওরকম কোনো ধারণা নেই।
যেমন ধরেন আজকাল বাংলাদেশে অনেক সময় খুব দ্রুত হয়তো কোনো একটা যেই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামগুলো যেগুলো হয় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, সেগুলোর মাধ্যমে হয়তো দেখা যায় যে একদম সম্পূর্ণ নতুন কেউ আসলেন এবং হয়তো এক মাস দুই মাস বা ছয় মাসের মধ্যে অনেক পরিচিতি পেলেন এবং ভাবতে শুরু করেন যে তারা সুপারস্টার বা মেগাস্টার। অথচ আপনার মতো শিল্পীরা যারা হয়তো বহু বছর ধরে গান করছেন কিন্তু এখনও শিল্পী বলতেও কিন্তু আপনি মনে করেন যে কর্মী,
শিল্পী হওয়া সহজ ব্যাপার নয়। অথচ আমি আবার এমনভাবে বলা চলে, দেখেন যে শিল্পের সমস্ত উপকরণ আমি যেটা বারবার আমি বলছি যে সব কিছুই আছে, কিন্তু এইটুকু নিয়ে নিজেকে সন্তুষ্ট করা এবং অপরকে সন্তুষ্ট করা, এটা একটা অনেক বড় ব্যাপার। এটা সহজে এটা এটা আমরা বলি যে একটা আয়াস সাধ্য ব্যাপার, এটা এর জন্য নিষ্ঠা ধৈর্য এবং সাধনা। এছাড়া আমার মনে হয় না যে কথাগুলো এখন আপনি বললেন এবং যেভাবে যে বেগ, যে দ্রুত সব কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের ভেতরে, এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি, আমার থেকে, আমার বাবা দাদা, আমার মনে হয় দাদা দাদাদের বয়স থেকে শুরু হয়ে গেছে ওখানে। আমি সেই কথাটা পড়েছি রবীন্দ্রনাথের রচনাবলিতে যে এই যে বেগ শুরু হয়েছে পাশ্চাত্যে, এটা তো আসলে এটা এটা স্বাভাবিক বিষয় নয়। তোমার তো একটা ক্ষমতা আছে, তুমি সেইভাবে দৌড়াও, তোমার যদি একটু বেশি কর সেখান থেকে তুমি ভেঙে পড়বে, এটা খুব স্বাভাবিক কথা, তো দেখেন কি সত্য কথা। তো এখন যেটা হয়েছে আমার মনে হয় যে অস্বীকার করার কোনো উপায় নেই, সব কিছু এত বেগে যাচ্ছে, এত কিছু হচ্ছে। যেমন আমি আমার মেয়ে যখন একটা এখনকার যুগের একটা টেলিভিশনের কোনো প্রোগ্রাম দেখে, আমি সব ধরতে পারি না, এত দ্রুত যাচ্ছে, কিন্তু কিছু করার নাই আমাদের।
পিনু সত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ক্যানাডার সাসকাচুয়ান থেকে ওয়াশিংটনে এসে আমাদের স্টুডিওতে আমাদের সময় দিলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নয়, অন্য একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব।
হ্যাঁ, আমি যেন যে কারণে বলেছিলাম যে আমি সুর পছন্দ করি, যে সুর মানুষের জীবনকে সুস্থ করে। এবং একটি কথা আপনাকে বলতে চাই, তার আগে বলবো আমি ভয়েস অফ আমেরিকার এই যে আপনার কথা বলার সুযোগ দিয়েছেন, এটি কিন্তু আমার কাছে এখনও স্বপ্ন মনে হচ্ছে। আমি বলেছি আমি গ্রামের ছেলে, আমি ছোটোবেলা থেকেই ভয়েস অফ আমেরিকা, বিবিসি, আমাদের কাছে মনে হতো যে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে বাংলা ভাষা ভেসে আসছে, আর আমরা কত মুগ্ধ হয়ে শুনতাম। আপনার নাম আমি শুনেছি এই ভয়েস অফ আমেরিকার মাধ্যমে, আমি সরাসরি কথা বলছি, আমার অশেষ কৃতজ্ঞতা আমাকে সুযোগটা দেওয়ার জন্য।
ও কি একবার আসিয়া সোনার চানমোর যাও দেখিয়া রে, ওদিয়ায় ওদিয়া জান রে হে বন্ধু দাঁড়া নাহান পাহা, ও রে খাস বউ তোর দিবার থুবার দেখায় পাওয়া ভার রে, ও কি একবার আসিয়া সোনার চান মোরে যাও দেখিয়া হারে।
অনুষ্ঠানের প্রান্তসীমায় পৌঁছে গিয়েছি আমরা। সংক্ষিপ্ত সংস্করণে সংবাদ শিরোনাম শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। ফ্রান্সের পুলিশ আজ শনিবার শ্যাম্পেলিসিতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। হলদে গেঞ্জি পরা এই সব বিক্ষোভকারী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ক উপমন্ত্রী লরা নুনেস বলেন যে আনুমানিক 8,000 বিক্ষোভকারী আজ রাস্তায় নেমে আসে এবং কয়েকশো লোককে আটক করা হয়েছে। 4 সপ্তাহ ধরে চলে আসা এই সহিংস বিক্ষোভের কারণে আইফেল টাওয়ার এবং পর্যটকপ্রিয় অন্যান্য জায়গায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে ও নিরাপত্তা বাহিনীর 1,000 লোক মোতায়েন করা হয়েছে। প্যারিসের অনেক দোকানপাট ভাঙা কিংবা লুট হতে পারে এই আশঙ্কায় দোকানপাটগুলো বোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ শহরের বড় বড় পথ ঘিরে রাখে। ইটালিয়ান কর্মকর্তারা বলছেন যে সেখানে নৈশ ক্লাবে পদপিষ্ট হয়ে 6 নিহত এবং 12 আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে নিহতদের মধ্যে 3 কিশোরী এবং 2 কিশোরও ছিল। ষষ্ঠ ব্যক্তি যিনি প্রাণ হারিয়েছেন তিনি হচ্ছেন একজন মা, যিনি তার মেয়েকে নিয়ে আঙ্কোনার কাছে একটি নৈশ ক্লাবে গিয়েছিলেন। আহত 12 সবার অবস্থাই গুরুতর। ইতালির সংবাদ মাধ্যম বলছে যে বাচ্চা তো কেউ একজন মরিচের গুঁড়ো ছড়ালে এই ঘটনাটি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে ইতালির র‍্যাপ সঙ্গীত শিল্পী সাফেরা ইবাস্তার গান শুনতে ওই নৈশ ক্লাবে ছিলেন প্রায় 1,000 লোক। নিউ ইয়র্কের কৌঁসুলি এবং বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের আদালতে দেওয়া নথিপত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোয়েন এবং তার নির্বাচনী অভিযানকালের ম্যানেজার পল ম্যানফেটের কারাদণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। ওই নথিপত্রে বলা হয়েছে যে কোয়েন 2 মহিলার মুখ বন্ধ করানোর জন্য 2016 প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধভাবে তাদের জন্য আর্থিক টোপ ফেলেন। এরা 2 হলেন যৌন ছায়াছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল এবং প্লে বয় মডেল ক্যারেন ম্যাকডোনাল্ড। ট্রাম্পের সঙ্গে তাঁদের যৌন সম্পৃক্ততার কথা বন্ধ করাতে এই অর্থ দেওয়া হয়। ফেডারেল কৌঁসুলিরা বলছেন যে কোয়েন ট্রাম্পের নির্দেশে এবং তাঁর সঙ্গে সমন্বয় রেখে এই অর্থ দেন। ওই নথিপত্রে নির্বাচনী অভিযানে রুশ প্রভাব বিস্তারের প্রচেষ্টার কথাও বলা হয়। ট্রাম্প রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের যোগসাজশের কথা অস্বীকার করেছেন এবং রাশিয়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে। আগামীকাল রোববার আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসের প্রাক্কালে জাতিসংঘ বলছে যে দুর্নীতির কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর $26,000 কোটি ক্ষতি হচ্ছে। জাতিসংঘ বলছে যে দুর্নীতি হচ্ছে গুরুতর এক অপরাধ যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে খর্ব করতে পারে। বিশ্বে কোনো দেশ, অঞ্চল কিংবা সম্প্রদায় এ থেকে মুক্ত নয়। এই $26,000 কোটি হচ্ছে বিশ্বের মোট উৎপাদনের 5%। এই বিশ্ব সংস্থা বলছে এর মধ্যে বছরে $10,000 কোটি দুর্নীতি হয় উৎকোচের মাধ্যমে। ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিশিয়া মোরেইরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে বিশ্বের জনসংখ্যার প্রায় 1/4 গত বছর সরকারি পরিষেবা পাবার জন্য উৎকোচ দিয়েছেন বলে গ্লোবাল করাপশন ব্যারোমিটারের উপাত্তে পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি জেনারেল মার্ক মিলেকে তাঁর পরবর্তী সামরিক উপদেষ্টা হিসেবে নিতে যাচ্ছেন। মিলে হচ্ছেন যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা সম্পন্ন কমান্ডার যিনি গত 3 সেনা প্রধান হিসেবে কাজ করে এসেছেন। সেনেটের অনুমোদন পেলে মিলে জয়েন্ট চিফস অফ স্টাফ হিসেবে জোসেফ ডানফারের স্থলাভিষিক্ত হবেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিচালনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সঞ্চালক হিসেবে কাজ করলেন সঞ্জানা ফিরোজ, তার সঙ্গে ছিলেন সেলিম হোসেন, পর্দার ওধারে প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন ড্রাইডেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। এবং আমার সঙ্গে ছিলেন
আনিস আহমেদ। শুভরাত্রি। দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।